বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض، من ذا الذي يشفع عنده إلا بإذنه، يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء، وسع كرسيه السماء صدق الله العلي العظيم।
بسم الله الرحمن الرحيم। আল্লাহ ছাড়া অন্য কোন মাবুত নেই, তিনি জীবিত সবকিছুর ধারক, তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না, আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন, তিনি যেটুকু ইচ্ছা করেন। তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বৃহস্পতিবার 7 জুলাই, 23 আষাঢ় এবং ফার্সি 16 থির। রেডিও তেহরানের শান্ত অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রতিদিন প্রচারিত হয় বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 6:53 আর প্রচারিত হয় 13,610 কিলোহার্টসে এবং সৌদি আরবে 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/irib বাংলা। ইউটিউবে শোনার ঠিকানা youtube.com/radiotehranbangla1982। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো দুটি বার্তা। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। দৃষ্টিপাতে প্রথমেই থাকবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আসন্ন মধ্যপ্রাচ্য সফরের প্রতিক্রিয়া সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, এবং বাংলাদেশে চলমান লোডশেডিং আগামী সেপ্টেম্বরের আগে কাটবে না বলে প্রধানমন্ত্রীর জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টার মন্তব্য সম্পর্কে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে শিশু কিশোরদের জন্য সাপ্তাহিক পরিবেশনা রংধনু। প্রান্তিক আয়োজনে রয়েছে পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইরান টেকসই ও নির্ভরযোগ্য চুক্তি সই করতে চায় বলেছেন আলি শামখানি, আবার নিষেধাজ্ঞা দিল আমেরিকা। অবশেষে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, তবে ক্ষমতায় থাকতে চান অক্টোবর পর্যন্ত। রাশিয়াকে শাস্তি দিতে গেলে পরমাণু যুদ্ধ বাঁধবে, মেদভেদেবের হুঁশিয়ারি, রুশ জাহাজ ছেড়ে দিয়েছে তুরস্ক। এবং প্রচণ্ড বিদ্যুৎ সংকটের কবলে বাংলাদেশ, সাশ্রয় করতে অফিস সময়সূচি সকাল 9:00 থেকে বিকেল 3:00 করার চিন্তা। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলি শামখানি বলেছেন তার দেশ দ্রুততম সময়ের মধ্যে একটি টেকসই ও নির্ভরযোগ্য চুক্তিতে উপনীত হওয়ার জন্যই পাশ্চাত্যের সঙ্গে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনা শুরু করেছে। ইরান সফররত কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল সানি গতকাল তেহরানে আলি শামখানির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। কাতারে গত সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নের মধ্যস্থতায় আমেরিকার সঙ্গে ইরানের পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হয়। আলেসানির সঙ্গে বৈঠকে ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা শামখানি বলেন, ইরান 2015 সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করে নিজের উপর থেকে আমেরিকার অবৈধ ও নিপীড়নমূলক নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে চায়। তিনি বলেন, ইরান এমন চুক্তি স্বাক্ষর করতে চায় যার ফলে বিশ্বের যে কোনো দেশ কোনো ধরনের সংকট ছাড়া ইরানে পুঁজি বিনিয়োগ এবং ইরানের সঙ্গে লেনদেন করতে পারে। সাক্ষাতে দ্বিপক্ষীয় ও আঞ্চলিক ইস্যুতেও কথা বলেন শামখানি। তিনি বলেন, ইহুদিবাদ ইসরায়েলের সঙ্গে যে কোনো জোট, সেটি বেসামরিক হলেও তা এ অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলবে। ইরানের উপর আবার নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন সরকার। মার্কিন অর্থ মন্ত্রণালয় স্থানীয় সময় বুধবার বিকেলে ঘোষণা করেছে তারা নতুন করে ইরানের একাধিক ব্যক্তি এবং কয়েকটি কোম্পানি ও জাহাজকে ইরান বিরোধী নিষেধাজ্ঞার তালিকাভুক্ত করেছে। ইরানের ফার্স বার্তা সংস্থা জানিয়েছে, আমেরিকার নয়া নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে ১৩টি প্রতিষ্ঠান, ২টি তেল ট্যাঙ্কার ও ২ ব্যক্তি। মার্কিন অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান ভুয়া কোম্পানি তৈরি করে ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল পণ্য পূর্ব এশিয়ার দেশগুলোতে রপ্তানি করেছে। ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞা থাকার কারণে এদেশের তেল ও তেলজাত পণ্য ঘোষণা দিয়ে রপ্তানি করা সম্ভব নয়। তবে গত এক বছরে ইরানের তেল রপ্তানি কয়েক গুণ বেড়েছে। চাপের মুখে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। আগামী অক্টোবরে তিনি ক্ষমতা ছেড়ে দেবেন। বরিস জনসনের মন্ত্রিসভার একের পর এক মন্ত্রী পদত্যাগ করছেন। এখন পর্যন্ত প্রায় ৫০ জন মন্ত্রী পদত্যাগ করেছেন। এর ফলে বরিসের উপর পদত্যাগের চাপ বাড়ছিল। দলের কয়েকজন নেতা দাবি তুলেছেন বরিসকে এখনই প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে হবে, অক্টোবর পর্যন্ত তাকে সুযোগ দেওয়া ঠিক হবে না। এদিকে আগামী অক্টোবর পর্যন্ত প্রধানমন্ত্রীর পদটি ধরে রাখলেও আজই তিনি ক্ষমতাসীন কনজারভেটিভ দল থেকে পদত্যাগ করবেন বলে জানা গেছে। গত মঙ্গলবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী ও অর্থমন্ত্রী পদত্যাগ করেন। তারপরই গতকাল বুধবার শিক্ষামন্ত্রী, আইনমন্ত্রীসহ আরও অনেক গুরুত্বপূর্ণ মন্ত্রী পদত্যাগ করেন। সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীর পদত্যাগের পর বরিস জনসনের উপর চাপ বাড়তেই থাকে। অক্টোবরে কনজারভেটিভ পার্টির নতুন নেতা নির্বাচন করা হবে, আর সম্মেলনে নির্বাচিত নতুন নেতাই প্রধানমন্ত্রী পদে জনসনের স্থলাভিষিক্ত হবেন। একজন কনজারভেটিভ পার্লামেন্ট সদস্যের বিরুদ্ধে ওঠা যৌন হয়রানির অভিযোগ প্রধানমন্ত্রী আমলে না নেয় তার বিরুদ্ধে প্রতিবাদ ও ক্ষোভের সূত্রপাত হয়েছিল। ইউক্রেনে চলমান সামরিক অভিযান চালানোর কারণে রাশিয়ার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের ব্যাপারে পশ্চিমা দেশগুলো কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে মস্কো। সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, বিশ্বের সর্বাধিক পরমাণু অস্ত্রের অধিকারী দেশ রাশিয়াকে শাস্তি দেওয়ার পরিকল্পনা করার মতো অর্থহীন কাজ হতে পারে না। তিনি নিজের অফিসিয়াল টেলিগ্রামে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেন। আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি ইউক্রেনে রুশ সেনাবাহিনীর হাতে সম্ভাব্য যুদ্ধ অপরাধের বিচার করার উদ্যোগ নেওয়ার পর মেদভেদেভ এই মন্তব্য করেন। তিনি বলেন, রাশিয়াকে শাস্তি দেওয়ার পদক্ষেপ মানব জাতির অস্তিত্বের জন্য হুমকি তৈরি করবে। এ বক্তব্যের মাধ্যমে মেদভেদেভ সম্ভাব্য পরমাণু যুদ্ধের প্রতি ইঙ্গিত করেছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের পূর্বাঞ্চলীয় রুশ ভাষাভাষী অধ্যুষিত দোনবাস অঞ্চলকে বেসামরিকীকরণের লক্ষ্যে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করেন। রাশিয়ার পতাকাবাহী জাহাজ জিবেক ঝোলি তুরস্কের বন্দর থেকে চলে গেছে। এটি তুরস্কের কারাসু বন্দরে ছিল, এখন আর সেখানে নেই। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তুরস্ক জাহাজটিকে আটকের পরও তা ছেড়ে দিয়েছে। রিফিনিটিভ জাহাজ ট্র্যাকিংয়ের তথ্য থেকে এ বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। স্থানীয় সময় বুধবার গভীর রাতে জিবেক ঝোলি কারাসু বন্দর ছাড়ে বলে রিফিনিটিভ জাহাজ ট্র্যাকিংয়ের তথ্যে দেখা গেছে। গত রোববার ইউক্রেন থেকে শস্য বোঝাই করে নিয়ে যাওয়া একটি রাশিয়ার পতাকাবাহী পণ্যবাহী জাহাজ আটকের দাবি করেছিল তুরস্ক। যদিও বুধবারই তুরস্কের ওই জাহাজ আটকের দাবি নাকচ করে দেয় রাশিয়া। এ বিষয়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, রাশিয়ার পণ্যবাহী জাহাজ জিবেক ঝোলিকে তুরস্কের কারাসু বন্দরে চুরি করা ইউক্রেনীয় শস্য বহনের সন্দেহে আটক করা হয়েছে বলে যে দাবি করা হচ্ছে তা মিথ্যা। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আলেক্সি জাইৎসে বলেছিলেন, ইউক্রেনীয় কর্তৃপক্ষ বলেছে জিবেক ঝুলি বেরদিয়ানস্কের দখল করা বন্দর থেকে শস্য বহন করছে, কিন্তু আসলে জাহাজটি সঠিক নিয়ম মেনেই চলেছে। তিনি ইউক্রেনের শস্য চুরির অভিযোগ প্রত্যাখ্যান করেন। আপনার বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ১৭৯ জন, শনাক্তের হার ১৬.৫৪%। ঢাকা থেকে আরও জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ১৭৯ জন, শনাক্তের হার ১৬.৫৪%। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গত 24 ঘন্টায় 10,796টি নমুনা সংগ্রহ করা হয়েছে আর পরীক্ষা করা হয়েছে 10,822টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার পাওয়া গেছে 16.54%। মহামারীর শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার পাওয়া গেছে 13.77%। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী আজ পর্যন্ত দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা 19,86,490 জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে 29,188 জনের। গত 24 ঘন্টায় মৃতদের মধ্যে একজন পুরুষ, দুজন নারী। আর এ পর্যন্ত মারা যাওয়া পুরুষদের সংখ্যা 18,633 জন আর নারী মারা গেছেন 10,550 জন। গত 24 ঘন্টায় মৃত তিনজনের একজন করে রয়েছে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগে। তাদের মধ্যে তিনজনই সরকারি হাসপাতালে মারা গেছেন। এ সময় মোট সুস্থ হয়েছেন 19,10,477 জন। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
এদিকে বাংলাদেশে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে একগুচ্ছ নির্দেশনা দিয়েছে দেশটির সরকার। এর মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানে আলোকসজ্জা না করা, অফিস আদালতে এয়ার কন্ডিশনের টেম্পারেচার 25 ডিগ্রি নিচে রাখা, বিয়েশাদির অনুষ্ঠান সন্ধ্যা 7টা থেকে রাত 8টার মধ্যে শেষ করা সহ বেশ কিছু পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া করোনা ভাইরাসের ব্যাপক সংক্রমণের সময়কার অফিস সূচিতে ফেরার সুপারিশ করা হয়েছে। তবে বর্তমান পরিস্থিতির আগামী সেপ্টেম্বরে উন্নতি হবে বলে আশা প্রকাশ করা হয়েছে। আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিকি ইলাহি চৌধুরী। তিনি বলেন, কোভিডের সময় জীবন অন্যভাবে ছিল। অফিসের সময় সংশোধন করা গেলে, যেমন 9টা থেকে 3টা করা যায় কিনা বা ঘরে বসে কাজ করতে পারি কিনা, এটা সরকারের উচ্চ পর্যায়ে চিন্তা করতে পারে। এতে বিদ্যুৎ সাশ্রয় হবে। ভারতের পশ্চিমবঙ্গের ক্যানিংয়ে প্রকাশ্য দিবালুকে অজ্ঞাত দুর্বৃত্তদের হামলায় তৃণমূলের 3 কর্মী নিহত হয়েছেন। আজ এই হামলার ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে উত্তাপের সৃষ্টি হয়েছে। আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের পশ্চিমবঙ্গের ক্যানিংয়ে প্রকাশ্য দিবালোকে অজ্ঞাত দুর্বৃত্তদের হামলায় 3 তৃণমূল কর্মী নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার ওই হামলার ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনৈতিক মহলে উত্তাপের সৃষ্টি হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং পশ্চিমের গোপালপুর গ্রামের বাজারের কাছে ওই হত্যাকাণ্ডের ঘটনায় নিহতরা হলেন স্বপন মাঝি, ভূতনাথ প্রামাণিক ও ঝন্টু হালদার। আজ বাড়ি থেকে বেরোনোর পরে ওই এলাকায় নিহত হন 3 তৃণমূল নেতাকর্মী। নিহত স্বপন মাঝি গোপালপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য ছিলেন। তিনি আজ 2 তৃণমূল কর্মীকে সঙ্গে নিয়ে 21 জুলাই অনুষ্ঠিতব্য মহাসমাবেশ সফলের জন্য প্রস্তুতি সভায় যাচ্ছিলেন। অভিযোগ, তখনই চলন্ত বাইক থামিয়ে প্রথমে গুলি চালানো হয় স্বপন মাঝিকে লক্ষ্য করে, এরপর তাকে কুপিয়ে হত্যা করে অজ্ঞাত দুর্বৃত্তরা। পুলিশ সূত্রে প্রকাশ, ওই তৃণমূল নেতার গলা কাটার চেষ্টা হয়। নৃশংস এমন হত্যার ঘটনায় এলাকাবাসীদের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে। অপর 2 তৃণমূল কর্মী পালাতে গেলে গুলি চালায় দুর্বৃত্তরা। ওই 2 তৃণমূল কর্মীর গলাতেও ধারালো অস্ত্রের কোপ দেয় দুর্বৃত্তরা। 3 জনকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। এ প্রসঙ্গে বিধায়ক ও রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক শওকত মোল্লা বলেছেন,
যেভাবে প্রতিদিন উস্কানিমূলক প্ররোচনামূলক বক্তব্য রাখছে, তাতে করে বিজেপি আশ্রিত যারা সমাজ বিরোধী, তারা প্রতিদিন প্রতিনিয়ত তারা এই সমস্ত উস্কানিমূলক কথাবার্তা শুনে তারা একটার পর একটা তৃণমূল কংগ্রেসের কর্মীদের খুন করছে,
বলছিলেন বিধায়ক শওকত মোল্লা। তিনি বলেন, আমরা প্রশাসনকে জানাচ্ছি, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করছি, যারা ওই হত্যার সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া এবং অবিলম্বে বিরোধী দলনেতা, তার যে সাম্প্রদায়িক ও বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য, তার বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ নিতে হবে বলেও মন্তব্য করেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি সংবাদে। চীন ও ভারতের কাছে জ্বালানি বিক্রি করে মাত্র 3 মাসে $2,400 কোটি আয় করেছে রাশিয়া। ইউক্রেনে অভিযান শুরুর পর তিন মাসে আয় করেছে দেশটি। গত মার্চ থেকে মে মাস পর্যন্ত তিন মাসে রাশিয়ার কাছ থেকে তেল, গ্যাস ও কয়লা কেনা বাবদ $1,890 কোটি খরচ করেছে চীন, যা আগের বছরের তুলনায় দ্বিগুণ। একই সময়ে রাশিয়ার কাছ থেকে $510 কোটি মূল্যের জ্বালানি পণ্য কিনেছে ভারত, যা আগের বছরের তুলনায় 5 গুণের বেশি। 2021 সালের মার্চ থেকে মে মাসের তুলনায় চলতি বছরের একই সময়ে এই দুই দেশ থেকে রাশিয়া অতিরিক্ত $1,300 কোটি রাজস্ব পেয়েছে। আমেরিকা সহ বেশ কিছু দেশ মস্কোর ওপর নিষেধাজ্ঞা দেওয়ায় রাশিয়া যে ক্ষতির সম্মুখীন হয়েছে তা কাটিয়ে উঠতে অতিরিক্ত এআই ভূমিকা রাখছে। এদিকে রাশিয়া থেকে জ্বালানি তেল কেনার পরিকল্পনা নিয়েছে শ্রীলঙ্কা। এজন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে সহায়তা চেয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। স্বাধীনতার পর এই প্রথম শ্রীলঙ্কা যখন সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়েছে, তখন এই পরিকল্পনার কথা সামনে এনেছে দেশটির সরকার। রাশিয়া দাবি করেছে ইউক্রেনকে দেয়া আমেরিকার হাই মোবিলিটি রকেট সিস্টেম বা HIMARS তারা ধ্বংস করে দিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল এই দাবি করে। মন্ত্রণালয়ের পক্ষে মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনাশেঙ্কো বলেছেন, রাশিয়ার সেনারা ইউক্রেনের দুটি গোলা বারুদের ডিপো ধ্বংস করেছে, যেখানে মার্কিন ক্ষেপণাস্ত্র লঞ্চারে ব্যবহার করার জন্য বিপুল পরিমাণ রকেট মজুদ রাখা ছিল। পূর্ব ইউক্রেনের দোনেস্ক অঞ্চলের ক্রামাতোস্ক শহরের পাশে একটি গ্রামে ওই ডেপো ছিল। রাশিয়ার সামরিক বাহিনী ক্ষেপণাস্ত্রের মাধ্যমে সেগুলো ধ্বংস করে দিয়েছে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, বিশ্ব সংবাদের পর আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আসন্ন সফর নিয়ে সমালোচনার সৃষ্টি হয়েছে। তিনি খুব শিগগিরই অধিকৃত ফিলিস্তিন এবং সৌদি আরব সফর করবেন বলে কথা রয়েছে। এ সফরের উদ্দেশ্য ও তাৎপর্য নিয়ে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। পড়ে শোনাচ্ছেন সহকর্মী বাবুল আক্তার।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আসন্ন অধিকৃত ফিলিস্তিন এবং সৌদি আরব সফর নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। এ অঞ্চলের কিছু আরব ও মুসলিম রাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েলের মধ্যে নতুন করে সম্পর্ক স্বাভাবিককরণের লক্ষ্যে সংশ্লিষ্ট পরিকল্পনাকারী এবং বাস্তবায়নকারীরা এ নয়া সম্পর্কের প্রক্রিয়াকে আব্রাহাম চুক্তির কাঠামোর আওতায় একটি চুক্তি হিসেবে উল্লেখ করছে। এ প্রচেষ্টা অবলম্বন করার কারণ হল নতুনভাবে সমঝোতা শুরুর আগে 2000 সালে বৈরুত বৈঠকে আরব নেতাদের মাধ্যমে অনুমোদিত পরিকল্পনা, যা সৌদি আরবের তৎকালীন যুবরাজ আমির আবদুল্লাহ প্রস্তাব করেছিলেন, সেখানে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিককরণের শর্ত হিসাবে বায়তুল মুকদ্দাস বা আল কুসকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পাশাপাশি সেখানে অধিকৃত ফিলিস্তিন এলাকা থেকে ইহুদিবাদী শাসক গোষ্ঠীকে সরে যাওয়ার কথা বলা হয়েছে। কিন্তু ইসরায়েল আরব রাষ্ট্রগুলোর প্রস্তাব কেবল অগ্রাহ্যই করেনি, বরং ট্রাম্প প্রশাসনের সমর্থনে সিরিয়ার অধিকৃত গোলান মালভূমিকে আনুষ্ঠানিকভাবে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের সাথে সংযুক্ত করে নেয়। একই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ম নীতি লঙ্ঘন করে তার দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেম আল কুদসে স্থানান্তর করার মাধ্যমে কার্যত ইহুদিবাদী ইসরায়েলের শাসক গোষ্ঠীর পক্ষ অবলম্বন করে। এই পরিস্থিতিতে নতুন দফার সমঝোতার বৈধতা এবং গ্রহণযোগ্যতা প্রতিষ্ঠায় আব্রাহাম চুক্তি নামে একটি শব্দগুচ্ছ ব্যবহার করে, যাতে ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়ে আরব ও মুসলিম সমাজে ইতিবাচক জনমত তৈরি হয়। কিন্তু বর্তমান অবস্থা সৌদি আরবের জন্য কঠিন পরিস্থিতি সৃষ্টি করেছে। প্রকৃতপক্ষে সৌদি আরব আতঙ্কে আছে যে এজন্য তাকে হয়তো চরম মূল্য দিতে হতে পারে। তবে পশ্চিম এশিয়ায় প্রেসিডেন্ট জো বাইডেনের আসন্ন সফরে রিয়াদ এবং তেল আবিবের মধ্যে সম্পর্কের বিষয়টি প্রকাশ করতে ইহুদিবাদী ইসরায়েল ব্যাপক জোর তৎপরতা শুরু করেছে। তেল আবিব শাসক গোষ্ঠী অত্যন্ত সূক্ষ্ম চাতুরতার মাধ্যমে রিয়াদকে বোঝানোর চেষ্টা করছে যে তারা যেন ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্কের বিষয়টি প্রকাশ করে দেয়, তাহলে মুসলিম বিশ্বের অন্যান্য দেশও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক করতে ভবিষ্যতে এগিয়ে আসবে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছে দৃষ্টিপাতে, এবারে দৃষ্টি দেবো বাংলাদেশের দিকে। বাংলাদেশে বিদ্যুতের চলমান লোডশেডিং আগামী সেপ্টেম্বরের আগে কাটবে না বলে জানানো হয়েছে। এ সম্পর্কে এখন শুনুন ঢাকা থেকে আমাদের প্রতিনিধির একটি প্রতিবেদন।
দেশের চলমান বিদ্যুতের লোডশেডিং আগামী সেপ্টেম্বরের আগে কাটবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিকে লাহি চৌধুরী। সেপ্টেম্বরের দিকে বেশ কয়েকটি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন শুরু করবে, তখন পরিস্থিতির কিছুটা স্বাভাবিক হবে বলে তিনি জানান। আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে গ্যাস ও বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা বলেন, এই সময়টা যুদ্ধের মতো, এই যুদ্ধ মোকাবেলায় সকলকে সহযোগিতা করতে হবে। তিনি বলেন, সেপ্টেম্বর পর্যন্ত গ্রিডে 14,500 পর্যন্ত চাহিদা হতে পারে, সেখান থেকে কতটা কমাতে পারি সেই চিন্তা করা হচ্ছে। আমরা সাশ্রয়ী হলে হয়তো চাহিদা 12,500-এ নামিয়ে আনতে পারবো। দোকানগুলো নির্ধারিত সময়ের মধ্যে বন্ধ করা, অফিসের সময় কমিয়ে আনা যায় কিনা সেসব চিন্তাভাবনাও করা হচ্ছে। এছাড়া প্রতিদিন অফিসে না গিয়ে ওয়ার্ক ফ্রম হোমের কথাও ভাবা হচ্ছে। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনা দেশে শতভাগ বিদ্যুৎ দিয়েছেন, সেই শতভাগ বিদ্যুৎ শতভাগই থাকবে। দেশের কোথাও কোথাও লোডশেডিং হলেও এটা সাময়িক উল্লেখ করে ওবায়দুল কাদের জনগণকে এই পরিস্থিতিতে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। এ সময় তিনি বিএনপি জামাত সরকারের সমালোচনা করে বলেন, তারা বিদ্যুৎ নিয়ে কথা বলে কোন মুখে, তাদের কি বড় কথা বলার কিছু আছে? মনে আছে ফখরুল সাহেব, আপনাদের সময় ঘন্টায় ঘন্টায় লোডশেডিং, দিনের পর দিন লোডশেডিং, আপনাদের লজ্জা যদি থাকতো লোডশেডিং নিয়ে কথা বলতেন না। জনগণ ভুলে যায়নি, বিদ্যুৎ না দিয়ে খাম্বা দিয়েছেন সেই খাম্বার দুর্নীতি। এদিকে ঈদুল আজহা উপলক্ষে কোনো ধরনের আলোকসজ্জা করা যাবে না। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হলো সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সাপ্তাহিক পরিবেশনা রং ধনু।
রং ধনু
রংধনু আসরের কাছের ও দূরের শিশু কিশোর বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো ভালো ও সুস্থ আছো। আজকের আসরে তোমাদের স্বাগত জানাচ্ছি, আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই মা বাবা, দাদা দাদি কিংবা নানা নানির কাছে রূপকথার গল্প শুনতে পছন্দ করো, কেউ বা রূপকথার বই পড়ে মজা পাও। সত্যি বলতে কি, গল্পের ছলে জীবনের নানান সমস্যা ও আনন্দের বিষয়গুলো তুলে ধরা হয় রূপকথায়। তাই রূপকথার গল্পগুলো জীবনের জন্য অত্যন্ত জরুরি।
বন্ধুরা, রূপকথা নিয়ে এত কথা বলার উদ্দেশ্য নিশ্চয়ই বুঝতে পেরেছ। হ্যাঁ, রংধনুর আজকের আসরে আমরা দুই প্রতিবেশীর গল্প শোনাব। এটি নেওয়া হয়েছে ফোক টেলস ফ্রম তিব্বত গ্রন্থ থেকে। গল্পের পর থাকবে একটি কবিতা ও গান। আমাদের আজকের অনুষ্ঠানটিও তৈরি করেছেন আশরাফুর রহমান। তাহলে আর কথা না বাড়িয়ে প্রথমে রূপকথার গল্পটি শোনা যাক।
অনেক আগের কথা, তিব্বতের এক গ্রামে বাস করত দুই প্রতিবেশী। তাদের ঘর ছিল পাশাপাশি।
এক প্রতিবেশী অনেক ধনী, আরেকজন একদমই গরিব। ধনী লোকের নাম টিরিং আর গরিব লোকের নাম চাম্বা। ধনী টিরিং খুব অহংকারী আর গরিব চাম্বা অনেক উদার।
একদিন চাম্বার ছোট্ট কুঁড়ে ঘরে একজোড়া চড়ুই বাসা বাঁধে। ঘরের দরজার উপরের ছোট একটা ফাঁকা জায়গায় চড়ুইদের বাসা বাঁধাই একদিন চাম্বার ছোট্ট কুঁড়ে ঘরে একজোড়া চড়ুই বাসা বাঁধে। ঘরের দরজার উপরের ছোট্ট একটা ফাঁকা জায়গায় চড়ুইদের বাঁধা বাসায় কয়েকদিন পরই ডিম হয়। কিছুদিন পর ডিম ফুটে মাত্র ছানারা বের হয়েছে। একদিন ছানাদের জন্য খাবার আনতে বাবা চড়ুই আর মা চড়ুই বাইরে যায়। এমন সময় হঠাৎ পাখির বাসা থেকে একটি ছানা নিচে গড়িয়ে যায়। মাটিতে পড়ে ছানার পা ভাঙে, ব্যথায় ছোট্ট ছানা কাতরায়, কান্না করতে শুরু করে।
ঠিক এমন সময় চাম্বা এসে দেখে ছোট্ট ছানাটি কাঁদছে। চাম্বা ছানাটিকে তুলে ভালো করে খেয়াল করতে থাকে। অনেকক্ষণ দেখার পর বোঝা গেল ছানার পা ভেঙেছে। চাম্বা নিজেই তার সেবা করতে লাগল। ছোট লাঠি দিয়ে ছানার পা বেঁধে দিল, খাবার দিল। ছানাটি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলে আবার তাকে দরজার উপর পাখির বাসায় রেখে দিয়ে আসে চাম্বা।
ওই ছানাটি ছিল এক পরী, কিন্তু সেই কথা তো চাম্বা জানত না। না জেনেই সে উপকার করেছে। অনেকদিন পর সেই পরী ছানাটা বড় চড়ুই হয়ে যায়। একদিন সেই চড়ুইটা এসে হাজির চাম্বার ছোট্ট কুঁড়ে ঘরের খাওয়ার টেবিলে। চাম্বা সেখানেই বসে কাজে ব্যস্ত ছিল।
চড়ুইটা মানুষের কণ্ঠে চাম্বাকে বলল, আমার উপকার করার জন্য তোমাকে এই শস্য দানাটা দিলাম। তোমার বাড়ির উঠানের বাগানে এই দানা লাগাবে আর খেয়াল রাখবে।
এই বলে শস্য দানাটা খাবারের টেবিলের উপর রেখে চড়ুইটা উড়ে চলে গেল।
চাম্বা এই দৃশ্য দেখে বলল, এটাও কি সম্ভব? চড়ুই পাখি কথা বলে, এত ছোট শস্য দানা সে আমাকে দিয়ে গেল। বাহ, তো যাই হোক, যা বলেছে সেইভাবেই দানাটা রোপণ করব।
এই বলে সে শস্য দানা তার বাগানে রোপণ করল। এরপর অনেক দিন হয়ে যায় এই ঘটনার। চাম্বার মনেও থাকে না সেই চড়ুই আর শস্য দানার কথা। এরকম একদিন চাম্বা দেখে তার বাড়ির উঠানের বাগানে ভুট্টা গাছ। গাছগুলো ধীরে ধীরে বড় হলো, ভুট্টাও ধরল। কিন্তু কি অদ্ভুত, ভুট্টা দানার জায়গায় হীরা মুক্তা রত্ন। চাম্বা এই দেখেই নাচতে শুরু করল। বাসার সব কাজ নিজ হাতে শেষ করে সে রওনা দিল বাজারের দিকে রত্নগুলো বিক্রি করার জন্য। এই রত্ন বিক্রি করে চাম্বা বিরাট বড় লোক হয়ে গেল।
এরপরে তার ধনী প্রতিবেশী টিরিং খেয়াল করল চাম্বা আর গরিব নেই। সে কিভাবে এত বড় লোক হল টিরিং ঠিক বুঝতে পারছে না বিষয়টা। টিরিং মনে মনে ঠিক করল এই রহস্য সে বের করেই ছাড়বে, কিভাবে চাম্বা বড় লোক হলো।
একদিন টিরিং বেশ কিছু খাবার নিয়ে চাম্বার বাড়িতে হাজির হলো। এত মজাদার খাবার খেতে খেতে তারা গল্প শুরু করে দিল। গল্পে গল্পে চাম্বা এত মশগুল হয়ে গেল যে টিরিংকে সে বলেই দিল কিভাবে ধনী হয়েছে।
পুরো কাহিনী শুনে পরের দিনে টিরিং খোঁজ করল তার বাসার দরজার উপরে কোনো চড়ুই পাখি বাসা বেঁধেছে কিনা। হ্যাঁ, ঠিকই একজোড়া চড়ুই পাখি বাসা বেঁধেছে এবং তাদের ডিম ফুটে ছানাও বের হয়েছে। টিরিং উপরে উঠে বাসা থেকে একটি ছানা খপ করে ধরেই সঙ্গে সঙ্গে নিচে ফেলে দেয়। ছানাটির পা ভেঙে যায়। টিরিং ছানাটির পায়ে একটি লাঠি জড়িয়ে দিয়ে আবার পাখির বাসায় রেখে আসে আর মনে মনে ভাবতে থাকে, এই কাজের জন্য ছানাটি ধন্যবাদ দিতে আসবে, তাকে ভুট্টার দানা দেবে, সে আরও বড় লোক হবে। এই ভাবতে ভাবতে টিরিং দিন কাটাতে থাকে, মনের মধ্যে নানা জল্পনা কল্পনা শুরু করে।
একদিন আসলেই টিরিং এর কাছে এলো চড়ুই, বলল, এই শস্যদানা রোপণ করো, তোমার কর্মের ফল পাবে।
টিরিং খুশিতে সেই শস্যদানা বাগানে রোপণ করল। বেশ কিছুদিন পর সেই দানা থেকে ভুট্টা গাছ জন্মালো, কিন্তু ভুট্টা না হয়ে গাছের ভেতর থেকে এক লোক বের হয়ে এলো। টিরিংকে সে জানালো, এই বাড়ি গাড়ি যা কিছু সে করেছে এর ঋণ ঠিক মতো শোধ করা হয়নি।
টিরিং লোককে যতই বোঝানোর চেষ্টা করল কিন্তু কিছুই হলো না, নিজও বাড়ি থেকে তাকে বের করে দেয়া হলো। টিরিং বুঝতে পারল চড়ুই ছানার পা ভেঙে দেওয়ার জন্যই তার এমন হয়েছে। টিরিং ধনী থেকে গরিব হয়ে গেল।
এদিকে চাম্বা ধনী হয়ে এলাকার মধ্যে একটি স্কুল প্রতিষ্ঠা করে, স্কুলে সবাইকে বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করেছে চাম্বা। টিরিং ঠিক করল তার ছেলেকে চাম্বার স্কুলে ভর্তি করে দেবে। চাম্বাও খুব খুশি হল, টিরিং এর ছেলে খুব ভালোভাবে লেখাপড়া করতে থাকলো।
একদিন চাম্বা অন্য দেশে যাবে ব্যবসার জন্য, সে টিরিংকে 10টি হীরা দিয়ে বলল, এগুলো সাবধানে রাখতে, ফিরে এসে সে নেবে। এই বলে চাম্বা চলে গেল। টিরিং হীরাগুলো দেখে লোভ সামলাতে পারল না, ঠিক করল এগুলো চাম্বাকে ফেরত দেবে না, আর ব্যাগের মধ্যে বাড়ি ভরে রাখল। চাম্বা দেশে এসে তার হীরাগুলো চাইল, কিন্তু ব্যাগের ভেতরে কেন বালি ভরা জিজ্ঞেস করতেই টিরিং বলল, বন্ধু এগুলো বদলে গেছে।
এই শুনে চাম্বা আর কিছুই বলল না, মনে দুঃখ নিয়ে সে বাড়িতে চলে গেল।
এরপর একদিন টিরিং এসে চাম্বাকে অনুরোধ করল তার ছেলেকে নিজের কাছে রাখতে, কাজের জন্য সে অন্য দেশে যাবে। চাম্বা সাদরে টিরিং এর ছেলেকে গ্রহণ করল, কিন্তু চাম্বা একটি বুদ্ধি বের করল। কিছুদিনের জন্য সে একটি বানর ধরে আনল, এটাকে শিখাতে লাগলো, বাবা আমি বদলে গেছি বলার জন্য।
তো টিরিং বেশ কিছুদিন পর ফিরে এলো, চাম্বার কাছে তার ছেলেকে চাইল। চাম্বা সেই বানরটি দিল তার হাতে আর বলল, এই নাও তোমার ছেলে।
কিন্তু টিরিং এই বানরকে কিছুতেই তার ছেলে ভাবতে পারল না। বানরটা টিরিংকে দেখে বলা শুরু করল, বাবা আমি বদলে গেছি।
টিরিং বুঝতে পারল চাম্বা চালাকি, প্রচণ্ড রাগ হলেও সে চাম্বার হীরাগুলো ফেরত দেওয়ার চিন্তা করল। একদিন হীরাগুলো টিরিং ফেরত দিয়ে ছেলেকে ফিরে পেল। এরপর থেকে টিরিং ঠিক করল সে আর কখনো কারো ক্ষতি করবে না।
কিশোর বন্ধুরা, রংধনুতে রয়েছে তোমাদের জন্য শিক্ষণীয় এবং মজার মজার গল্প। প্রতি বৃহস্পতিবার রংধনু শোনো, কেমন? আর হ্যাঁ, তোমরা যারা রংধনুতে অংশ নিতে চাও, তোমাদের ফোন নম্বর জানাও এই ঠিকানায়, রেডিও তেহরান 1982@gmail.com।
বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে একটি আবৃত্তি, কবি মদনমোহন তর্কালঙ্কার এর লেখা আমার পৌন কবিতাটি। আবৃত্তি করেছে কাজী আফসারা ইমামা ও সুরাইয়া আক্তার সাইফা।
সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরু জানে, আমি যেন সেই কাজ করি ভালো মনে, ভাই বোন সকলের যেন ভালোবাসি, একসাথে থাকি যেন সবে মিলেমিশে, ভালো ছেলেদের সাথে মিশে করি খেলা, পাঠের সময়ে যেন নাহি করি হেলা, সুখী যেন নাহি হই আর কারো দুঃখে, মিছে কথা কভু যেন নাহি আসে মুখে, সাবধানে যেন লোক সামলিয়ে থাকি, কিছুতে কাহারি যেন নাহি দি ফাঁকি, ঝগড়া না করি যেন কভু কারো সনে, সকালে উঠিয়া এই বলি মনে মনে, সকালে উঠিয়া এই বলি মনে মনে।
ইমামা ও সাইফার চমৎকার উচ্চারণে শিক্ষণীয় কবিতাটি শুনলে বন্ধুরা, এবার রয়েছে একটি গান, শিশুদের মোনাজাত শিরোনামের গানটি লিখেছেন ও সুর দিয়েছেন মাহফুজ বিল্লাহ শাহি, আর গেয়েছে ঢাকার সারেগামা একাডেমির শিশু শিল্পী আরুষি, সারা, সেমন্তি, মিম, রাবিতা, মাইশা, পায়েল, চাঁদনি, নিবিড়, ফিদা, তাহমিদ, দ্রোহী ও হাসনাত।
তুমি ছাড়া পথ নেই রক্ষা পা। রাতে আল্লাহ আমাদের রহম করো, হাত কড়া দিও না এ দুটি হাতে, পাকড়াও করো না করুণা পরো, পাশে থেকো রহমান সিরাতে।
কথাবার্তা সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজ 7 জুলাই বৃহস্পতিবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরে শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের শিরোনাম। নিষেধাজ্ঞা দিয়ে কখনোই কোনো জাতিকে নিয়ন্ত্রণ করা যায় না মানব জমিন। ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের কমিটি নিয়ে সংঘর্ষ, প্রাণ গেল প্রবাসীর। প্রথম আলো যুগান্তরের শিরোনাম। নড়াইলে অধ্যক্ষকে লাঞ্ছনায় অভিযুক্ত শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল। কালের কণ্ঠের শিরোনাম। শিক্ষামন্ত্রী বলেছেন ছাত্রলীগের পদ বিক্রির অভিযোগ খতিয়ে দেখা হবে। ঘৃণা ছড়ানোর যন্ত্রে পরিণত হয়েছে ভারত, বিতর্কের মধ্যেই মন্তব্য কালি তথ্যচিত্রের পরিচালকের। সংবাদ প্রতিদিন। মমতা সম্পর্কে আপত্তিকর মন্তব্যের অভিযোগ, দিলীপের শাস্তির দাবিতে রাজভবনে তৃণমূল। আনন্দবাজার পত্রিকা। কোরআনে বলা হয়েছে মানুষকে খুন করো, এমন মিথ্যা ঘৃণা ভাষণের অভিযোগে হিন্দুত্ববাদী নেতার বিরুদ্ধে মামলা আজকাল। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে 25 কিলোমিটার এলাকায় যানজট। প্রায় প্রতি ঈদেই এ ধরনের শিরোনাম করতে বাধ্য হয় পত্রিকাগুলো, কি বলবেন আপনি?
আপনাকে ধন্যবাদ। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে রাজধানী ঢাকা থেকে যখন লক্ষ লক্ষ মানুষ গ্রাম অঞ্চলের দিকে যাত্রা শুরু করেছেন এবং তারা যে মারাত্মক ভোগান্তিতে পড়েছে সে সম্পর্কে আমি মনে করি বাস্তব একটি চিত্র তুলে ধরেছে বাংলাদেশের পত্র পত্রিকাগুলো। এটি অত্যন্ত দুঃখজনক যে প্রতি বছর ঈদের সময় এই রকম সংকট সৃষ্টি হয়, ভয়াবহ রকমের যানজট সৃষ্টি হয় এবং যানজটের শিকার মানুষগুলো একেবারে বিপর্যস্ত হয়ে যায় শারীরিক এবং মানসিকভাবে। 25 কিলোমিটার যখন যানজট হয় তখন কত ঘন্টা লাগে সেই রাস্তা পার হতে এবং এই 25 ঘন্টায় কতটা মানসিক এবং শারীরিক ধকল যায় ভুক্তভোগী ছাড়া কেউ বুঝবে না। সেতু দিয়ে পার হবে যেখানে এরকম ফেরি বা অন্য কোনো সংকট নেই, সেখানে যদি এইরকম যানজট হয় তাহলে আমাদের বাংলাদেশে পরিবহন ব্যবস্থা এবং যানজট ম্যানেজমেন্টে যে ভয়াবহ রকমের ব্যর্থতা, অদক্ষতা, অযোগ্যতা, সে চিত্রও কিন্তু আমাদের সামনে পরিষ্কার হয়। এর অবসান হওয়াটা একেবারে জরুরি হয়ে পড়েছে। এটি বছরের পর বছর, যুগের পর যুগ এইরকম চলতে পারে।
ইরানের উপর আবারও নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা। পার্স টুডে অনলাইন এ খবর দিয়েছে। কিভাবে দেখছেন বিষয়টিকে?
জি, ইসলামী প্রজাতন্ত্র ইরানের উপর আমেরিকা আবারও নিষেধাজ্ঞা দিয়েছে যে কথা আপনি বললেন। আমি মনে করি যে এটি আমেরিকার ভেতরে যে প্রচন্ড রকমের কপটতা, এই কপটতার একটা বহিঃপ্রকাশ। তারা যে প্রচন্ড ভাবে দ্বিমুখী চরিত্রের অধিকারী সেই কথা এই নিষেধাজ্ঞার মাধ্যমে আমাদের কাছে নতুন করে প্রকাশ হলো। আবারও আমরা বুঝতে পারলাম তারা কথা এবং কাজে মিল রাখে না। এ কথা বলছি এই কারণে যে আমেরিকা বা বর্তমানে জো বাইডেন প্রশাসন তারা ইরানের সাথে পরমাণু সমঝোতা পুনর্বহাল চায় এবং একটা আপোষে আসতে চায়। তো যে দেশের সঙ্গে সমঝোতা করতে চায় সেই দেশের বিরুদ্ধে যদি প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতি মাসে, প্রতি সপ্তাহে নিষেধাজ্ঞা আরোপ করে তাহলে সেই দেশের সঙ্গে কিভাবে সমঝোতা সম্ভব? অর্থাৎ আমেরিকা একদিকে নিষেধাজ্ঞা দিচ্ছে, অন্যদিকে সমঝোতার বুলিয়া উড়াচ্ছে। এবং আমি মনে করি প্রকৃত অবস্থা হচ্ছে এই যে আমেরিকা আসলে এই সমঝোতা পুনর্বহাল করতে চায় না, আর ইরানও বিষয়টি বুঝে গেছে, যার কারণে তারা এখন আর নিষেধাজ্ঞা ইরানের উপর থেকে প্রত্যাহার হলো কিনা, পরমাণু সমঝোতা পুনর্বহাল হলো কিনা, এ সমস্ত নিয়ে ইরান আর অতটা মাথা ঘামায় না, তারা দুশ্চিন্তায় নেই।
তো জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। মমতা সম্পর্কে আপত্তিকর মন্তব্যের অভিযোগ আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে, দিলীপ ঘোষের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে এবার রাজ্যপাল জগদীপ ধনখড়ের দ্বারস্থ হয়েছে তৃণমূল। আজ তৃণমূলের 8 সদস্যের প্রতিনিধি দল রাজভবনে গেছেন। সম্প্রতি কলকাতায় একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি, এমনটাই অভিযোগ তৃণমূলের। বুধবার এ প্রসঙ্গে টুইট করে প্রতিবাদ জানিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর এবার উচিত এমন আলগা মন্তব্য করা ব্যক্তিদের গ্রেপ্তার করা। সিন্ডে সেনাই যোগ দিলেন 66 কাউন্সিলর, থানে পুরসভা হাতছড়া উদ্ধবের। আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, মহারাষ্ট্র সরকারের পর এবার থানে পুরসভার দখল হাতছড়া হল উদ্ধব ঠাকরের শিবসেনার। বৃহস্পতিবার ওই পুরসভার 67 জন শিবসেনা কাউন্সিলরের 66 জনই যোগ দিয়েছেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের গোষ্ঠীতে। শিন্ডে শিবিরের দাবি, শীঘ্রই মুম্বাই সহ বিভিন্ন পুরসভার আরও কিছু শিবসেনা কর্পোরেটর তাঁদের সঙ্গী হতে চলেছেন। কোরআনে বলা হয়েছে মানুষকে খুন করো, এমন ঘৃণা ভাষণের অভিযোগে হিন্দুত্ববাদী নেতার বিরুদ্ধে মামলা, আজকালের এ খবরে লেখা হয়েছে। পয়গম্বর ইস্যুতে নূপুর শর্মার মন্তব্য নিয়ে বিতর্ক এখনও চলছে। এরই মধ্যে ঘৃণা ভাষণের দায়ে কর্ণাটকে হিন্দুত্ববাদী সংগঠনের এক নেতার বিরুদ্ধে মামলা দায়ের করল পুলিশ। প্রসঙ্গত, গত 1 জুলাই কানহাইয়া লালের হত্যার প্রতিবাদে হিন্দুত্ববাদীরা একটি প্রতিবাদ সভা করে। অভিযোগ, ওই সভায় ঘৃণা ভাষণ দেন কেশব মূর্তি। তিনি বলেন, কোরআনে বলা হয়েছে মানুষকে খুন করো, আপনারা কি মনে করেন অন্য কিছু করবে ওই সম্প্রদায়? যারা কোরআন পড়ে তারা জঙ্গি। হিন্দুত্ববাদী সংগঠনের ওই নেতার এমন বক্তব্যের পরই তাঁর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন আঞ্জুমানে ইসলামিয়ার প্রেসিডেন্ট। কেশব মূর্তির বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করেছে কর্ণাটক পুলিশ। গত মাসে বহিষ্কৃত বিজেপি নেত্রী নূপুর শর্মার মন্তব্যের সমর্থন করে ফেসবুকে পোস্ট করেছিলেন উদয়পুরের দর্জি কানাইহালাল। এরপর দোকানে ঢুকে দুষ্কৃতীরা তাঁকে খুন করে। ওই ঘটনায় এরই মধ্যে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। লাদাখ নিয়ে চীনা বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক জয়শঙ্করের, সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে। অবিলম্বে সীমান্ত সমস্যার সমাধান চেয়ে বৈঠকে বসলেন ভারত এবং চীনের বিদেশমন্ত্রীরা। G20 দেশগুলোর বিদেশমন্ত্রীদের সম্মেলনে যোগ দিতে ইন্দোনেশিয়ার বালিতে গিয়েছেন ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সেখানে চীনা বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে প্রায় 1 ঘন্টা ধরে বৈঠক করেছেন তিনি। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
শুনছিলেন প্রাত্যহিক আয়োজন কথাবার্তা। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম, তবে তার আগে 2টি সংক্ষিপ্ত সংবাদ। অধিকৃত গোলান মালভূমির কাছাকাছি সিরিয়ার কুনেত্রা শহরে ইহুদিবাদী ইসরায়েলের হামলায় সিরিয়ার 1 সেনা নিহত হয়েছেন। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, নিহত সেনার নাম ফরিদ ফুয়াদ মুস্তফা, তার বয়স 46। কুনেত্রা শহরের কাছে তার গ্রামের বাড়ির সামনেই তাকে হত্যা করা হয়। ইহুদিবাদী ইসরায়েলের সেনারা অঘোষিতভাবে একটি মহড়া চালিয়েছে, যাকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলার মহড়া হিসেবে বিবেচনা করা হচ্ছে। ইসরায়েলের একটি টেলিভিশন চ্যানেল এই সামরিক মহড়ার কথা ফাঁস করেছে। নেজেব মরুভূমির একটি সামরিক ঘাঁটির কাছে ইসরায়েলি সেনারা ওই মহড়া চালায়। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম। ইরান টেকসই ও নির্ভরযোগ্য চুক্তি সই করতে চায় বলেছেন আলি শামখানি। আবারও নিষেধাজ্ঞা দিল আমেরিকা। অবশেষে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, তবে ক্ষমতায় থাকতে চান অক্টোবর পর্যন্ত। রাশিয়াকে শাস্তি দিতে গেলে পরমাণু যুদ্ধ বাঁধবে মেদভেদেবের হুঁশিয়ারি। রুশ জাহাজ ছেড়ে দিয়েছে তুরস্ক। এবং প্রচণ্ড বিদ্যুৎ সংকটের কবলে বাংলাদেশ সাশ্রয় করতে অফিস সময়সূচি সকাল 9টা থেকে বিকাল 3টা করার চিন্তা। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা। বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নম্বর 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিও বক্স নম্বর 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নম্বর 4222, নিউ দিল্লি 11048, ইন্ডিয়া। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই ভালো সুস্থ থাকুন এই কামনা করে, এবং আজই বাংলাদেশ সময় রাত 10:23 এবং ভারত সময় রাত 9:53 আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি মোহাম্মদ আমির হোসেন এখনই এখানকার মতোই এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.